বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদী মূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 3 জুলাই 1980 এবং ফার্সি 12 থির। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। মার্কিন অপরাধযজ্ঞের বিচার করার বিষয়ে ইরানের আহ্বান সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে বিতর্ক সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানে পালিত হচ্ছে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের যাত্রীবাহী বিমান ধ্বংস হওয়ার 33তম বার্ষিকী, সাগরে ফুল ছিটিয়ে স্বজনদের প্রতি শ্রদ্ধা। ইহুদিদেরকে ইসরায়েল জিম্মি করে রেখেছে বলে তেহরানের মন্তব্য। জর্দান নদীর পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় 150 ফিলিস্তিনি আহত। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে 87 রোগীর মৃত্যু। চিকিৎসার খরচ না থাকায় করোনা রোগীর আত্মহত্যা। সারাদেশে চলছে কঠোর লকডাউন। এবং ফ্রান্স থেকে রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তির তদন্তের দাবি জানাল ভারতের কংগ্রেস। রাফায়েল কেলেঙ্কারি থেকে বিজেপি রক্ষা পাবে না বলে মন্তব্য। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানে আজ মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের যাত্রীবাহী বিমান ধ্বংস হওয়ার 33তম বার্ষিকী পালিত হচ্ছে। আমেরিকার ওই হামলায় বেসামরিক যাত্রীবাহী বিমানের 290 জন আরোহীর সবাই শহীদ হন। এ উপলক্ষে আজ ইরানি কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থানে ফুল ছিটানো হয়। হরমুজ প্রণালী ও হাঙ্গাম এলাকার অদূরে পানিতে বিমানটি বিধ্বস্ত হয়েছিল। ফুল ছিটানোর সময় জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং উপস্থিত সবাই আমেরিকা ও ইসরায়েল ধ্বংস হোক বলে স্লোগান দেন। তারা বলেন, আমেরিকা যে মানবতা বিরোধী এবং যুদ্ধাপরাধী তার প্রমাণ হল এই গণহত্যা। এর চেয়ে বড় প্রমাণ আর হতে পারে না। ইরানের বুশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আবারও চালু হয়েছে। ইরানের বিদ্যুৎ বিভাগের মুখপাত্র মোস্তফা রাজাবি মাসাদি আজ এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, কারিগরি সমস্যার কারণে ইরানের বুশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কয়েকদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে। এর ফলে সেখান থেকে ইরানের জাতীয় গ্রিডে 1000 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। গত 21 জুন ইরানের পরমাণু শক্তি সংস্থার জনসংযোগ বিভাগ এক বিবৃতি প্রকাশ করে বলেছিল, বুশের পরমাণু কেন্দ্রে কারিগরি সমস্যা দেখা দিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, বিভিন্ন উপায়ে বিদ্যুৎ উৎপাদন করে থাকে দেশটি। দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে ইরাক সহ প্রতিবেশী কয়েকটি দেশে বিদ্যুৎ রপ্তানি করে ইরান। ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, দখলদার ইসরায়েল ইহুদিদেরকেও জিম্মি করে রেখেছে। তিনি আজ এক টুইটার বার্তায় এই মন্তব্য করেন। আমির আবদুল্লাহিয়ান বলেন, ভবিষ্যতে এই অঞ্চলে ইসরায়েলের কোনো জায়গা হবে না। তিনি লিখেছেন, ফিলিস্তিনের সাম্প্রতিক প্রতিরোধ যুদ্ধে দখলদার ইসরায়েল পরাজিত হওয়ার পরও সংযুক্ত আরব আমিরাত দূতাবাস খুলেছে এবং বাহরাইনও তেল আবিবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। এ থেকে বোঝা যাচ্ছে, এসব দেশের শাসকরা ইসরায়েলের ভাগ্যের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলার পরিণত সঠিকভাবে উপলব্ধি করতে পারছেন না। দখলদার ইসরায়েলি ব্যবস্থা খোদ ইহুদিদেরকে জিম্মি করে রেখেছে বলে তিনি জানান। ফিলিস্তিনকে জবরদখল করে 1948 সালে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে বর্ণবাদী জায়োনিস্টরা। এরপর বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে এনে সেখানে জড়ো করেছে। অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে একটি অবৈধ ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদরত ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী ইসরায়েলি সেনারা হামলা চালালে অন্তত 150 ফিলিস্তিনি আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর নাবলুজ শহরের কাছে বেইতা শহরের উপকণ্ঠে অবস্থিত অবৈধ ইহুদি বসতি এভিয়াটার উচ্ছেদের দাবিতে বিক্ষোভরত ফিলিস্তিনিদের উপর হামলা চালায় ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি সেনারা রাবার বুলেট ও স্টান গ্রেনেড ব্যবহার করে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের উপর হামলা চালায়। এ সময় মাথায় গুলি লাগে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে হাসপাতালে ভর্তি করতে হয়, বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ওয়াফা জানিয়েছে, নাবলুজ শহরের কাছে অবস্থিত অবৈধ ইহুদি বসতি এভিয়াটারকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের সঙ্গে বসতি স্থাপনকারীদের বেশ কয়েক দফা সংঘর্ষ হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় আরও 134 জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আরও 6214 জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে করোনায় আক্রান্ত এক রোগী চিকিৎসার খরচ বহনে অক্ষম হয়ে আত্মহত্যা করেছেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনায় টানা এক সপ্তাহ ধরে দৈনিক শতাধিক ব্যক্তির মৃত্যু ঘটছে। সর্বশেষ 24 ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন 134 জন। এর আগে গত 1 জুলাই সর্বোচ্চ 143 জনের মৃত্যু হয়। সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিন আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় নতুন করে আরও 6214 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময় রংপুর বিভাগে করোনা ভাইরাসে মৃত্যুর রেকর্ড সৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টায় এই বিভাগে 14 জন মারা গেছেন। সেই সাথে বেড়েছে সংক্রমণের হারও। সংক্রমণের হার পাওয়া গেছে 21.56%। ওদিকে করোনার অন্যতম হটস্পট সীমান্ত জেলা সাতক্ষীরায় চিরকুট লিখে রেখে করোনায় আক্রান্ত রোগী আসগর আলী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে কলারবা উপজেলার ইলিশপুর গ্রামে। শনিবার ভোরে তার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসগর আলী আত্মহত্যার আগে একটি কাগজে লিখে গেছেন, করোনা চিকিৎসার জন্য প্রচুর টাকা খরচ হচ্ছে, খরচের টাকা তিনি সামলাতে পারছেন না, এজন্য তিনি এ পথ বেছে নিয়েছেন। এছাড়া করোনা কবলিত জেলা নাটোরে মনিরুল ইসলাম নামে একজন নৈশ প্রহরীকে করোনায় আক্রান্ত রোগী ভেবে অটোরিকশায় উঠতে দেয়া হয়নি, কিছুক্ষণের মধ্যে পথেই মারা যান তিনি।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। বাংলাদেশে সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিনে রাজধানী জুড়ে মানুষের চলাচল বেড়েছে। আজ রাজধানীর মতিঝিল এলাকা থেকে 152 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। নানা প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন তারাও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বাজার ও দোকানপাটে ভিড় করছেন। মাস্ক পরার বাধ্যবাধকতা থাকলেও তা মানতে নারাজ তারা। ডিএমপির মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল আহাদ জানান, মতিঝিল বিভাগে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত 7 ঘণ্টায় 152 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, তাদের কেউ বিনা প্রয়োজনে বাইরে বের হয়েছিল, কারো মুখে মাস্ক ছিল না। তিনি জানান, লকডাউন বাস্তবায়নে রাজধানী জুড়ে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, বিধানসভার সদস্য ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ দুর্নীতিতে অভিযুক্ত ভুয়ো অর্থলগ্নি সংস্থা সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠি প্রকাশে এনে বিধানসভার বিরোধী দল নেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় কুণাল ঘোষ বলেন, আদালত থেকে পাওয়া সুদীপ্ত সেনের চিঠির প্রতিলিপির ভিত্তিতে তিনি অভিযোগ তুলেছেন এবং শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এ সংক্রান্ত চিঠি প্রকাশ করে বলেন, সারদার মালিক সুদীপ্ত সেনের বক্তব্য, তার অভিযোগ শুভেন্দু এবং তার সহযোগী রাখাল বিপুল টাকা নিয়েছিলেন। পুলিশ, ইডি এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এর উচিত রাখালকে জেরা করা এবং তদন্তের স্বার্থে প্রভাবশালী শুভেন্দুকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। গত ডিসেম্বরে প্রেসিডেন্সি জেল থেকে ভুয়ো অর্থলগ্নি সংস্থা সারদা কর্তা সুদীপ্ত সেন ওই চিঠি লিখেছিলেন বলে দাবি। তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, শুভেন্দু এবং তার ঘনিষ্ঠ রাখালবেরা বহু টাকা নিয়েছেন সুদীপ্ত সেনের কাছ থেকে। এদিকে তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যে অভিযোগ তোলা হয়েছে। গত বৃহস্পতিবার দিল্লিতে সলিসিটর জেনারেল তুষার মেহতার বাসভবনে গিয়ে তার সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তুষার মেহতা সারদা দুর্নীতি মামলায় সিবিআই এর কৌশলী এবং শুভেন্দু অধিকারী অন্যতম একজন অভিযুক্ত।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস যৌথ সংসদীয় কমিটি জেপিসির মাধ্যমে ফ্রান্স থেকে কেনা রাফায়েল যুদ্ধবিমান চুক্তির তদন্তের দাবি জানিয়েছে। আজ কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা এক সংবাদ সম্মেলনে বলেন, রাফায়েল কেলেঙ্কারি হল দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে আপোষ করার বিজেপির উপহার। বিজেপি ওই কেলেঙ্কারির সত্যতা থেকে বেশিদিন পালাতে পারবে না। রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, কংগ্রেস ও দলের সাবেক সভাপতি রাহুল গান্ধী আজ সঠিক প্রমাণিত হয়েছেন। দুর্নীতি, রাষ্ট্রদ্রোহিতা, সরকারি কোষাগারের ক্ষতির সঙ্গে জড়িত রাফায়েল কেলেঙ্কারির উন্মোচন অবশেষে প্রকাশ্যে এসেছে। ফ্রান্স রাফায়েল কেলেঙ্কারির তদন্তের নির্দেশ দিয়েছে। আফগানিস্তানের সবচেয়ে বড় বিমান ঘাঁটি বাগরাম থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে স্বাগত জানিয়েছে তালেবান। তালেবান মুখপাত্র জেবিউল্লাহ মুজাহিদ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আমরা এই ঘটনাকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছি। মার্কিন সেনারা আফগানিস্তানের প্রাচীন শহর বাগরাম থেকে সর্বশেষ সেনা প্রত্যাহার করার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর মুজাহিদ এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার করা হলে এদেশের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথ সুগম হবে। জেবিউল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা এএফপির কাছে পাঠানো আলাদা এক বিবৃতিতে বলেছেন, আফগানিস্তান থেকে সকল বিদেশি সেনা প্রত্যাহার করা হলে এদেশের জনগণ স্বাধীনভাবে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করার সিদ্ধান্ত নিতে পারবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার পরও কিছু মার্কিন সেনা দেশটিতে থেকে যাবে। তিনি শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। বাইডেন আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কাজ অব্যাহত থাকবে। তিনি বলেন, আফগানিস্তানের সেনাবাহিনী যাতে দেশের নিরাপত্তা রক্ষা করার মতো শক্তিশালী হয়ে উঠতে পারে, সেজন্য আফগান জনগণের উচিত নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করা। এর আগে বার্তা সংস্থা এপি জানিয়েছিল, আগামী সপ্তাহের মধ্যে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের কাজ সম্পন্ন হবে এবং এরপর বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা রক্ষা করার জন্য 650 মার্কিন সেনাকে দেশটিতে মোতায়েন রাখা হবে। শুক্রবার আফগানিস্তানের বৃহত্তম বিমান ঘাঁটি বাগরাম থেকে সর্বশেষ সেনা প্রত্যাহার করে নেয় আমেরিকা। সংঘর্ষ বন্ধ করে অবিলম্বে শান্তি আলোচনায় বসতে আফগান সরকার ও তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই আহ্বান জানিয়ে বলেছেন, তালেবানের সাম্প্রতিক তৎপরতা আফগানিস্তানের মানবিক পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে এবং এ বিষয়টি নিয়ে মস্কো উদ্বেগের মধ্যে রয়েছে। তিনি মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, মধ্য এশিয়ার দেশগুলোর সীমান্তবর্তী এলাকাগুলোতে সংঘর্ষ বৃদ্ধিতে এসব এলাকা থেকে প্রতিবেশী দেশগুলোতে শরণার্থীর ঢল নামতে পারে। সেরকম পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য তিনি অবিলম্বে শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানান। জাখারোভা বলেন, তালেবান নেতারা এর আগে ঘোষণা করেছেন তারা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো উত্তেজনা চান না। কানাডায় একের পর এক আদিবাসী শিশুদের গণকবর খুঁজে পাওয়ার পর ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে ক্ষোভ ক্রমেই বাড়ছে। কানাডার বিক্ষুব্ধ জনতা উইনিপেগ শহরে স্থাপিত রানী ভিক্টোরিয়া ও রানী দ্বিতীয় এলিজাবেথের ভাস্কর্য গত বৃহস্পতিবার উপড়ে ফেলেছেন। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ এখনও আনুষ্ঠানিকভাবে কানাডার রানী অর্থাৎ রাষ্ট্রপ্রধান। রানী ভিক্টোরিয়াও কানাডা শাসন করেছেন। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ব্রিটেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন যাবতীয় কর্মকাণ্ড মানবতা বিরোধী অপরাধ যজ্ঞে পরিপূর্ণ, এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
মার্কিন যাবতীয় কর্মকাণ্ড মানবতা বিরোধী অপরাধ যজ্ঞে পরিপূর্ণ। উদাহরণ হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানে পরমাণু বোমা হামলা এবং 1988 সালে ইরানের যাত্রীবাহী বিমান ভূপাতিত করার কথা উল্লেখ করা যায়। এছাড়া মার্কিন সরকার ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গি সহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীকে দমনের অজুহাতে বহু নিরাপরাধ মানুষকে হত্যা করেছে, যা থেকে তাদের চরিত্র সারা বিশ্বের কাছে উন্মোচিত হয়েছে। জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় দপ্তরে নিযুক্ত ইরানের প্রতিনিধি ইসমাইল বাকায়ে হামানে এই সংস্থার মানবাধিকার বিষয়ক পরিষদের 47তম বৈঠকে বলেছেন, ইরানের কুজ ফোর্সের সাবেক কমান্ডার শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ড রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের প্রকৃষ্ট উদাহরণ, কাজেই জাতিসংঘের এ বিষয়টি হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, জেনারেল সোলাইমানি ছিলেন উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে যুদ্ধের সম্মুখসারির কমান্ডার এবং মানবাধিকার প্রতিষ্ঠার বীর সেনানী, কাজেই তাকে নির্বিচারে হত্যার রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী হামলায় যে বা যারা জড়িত ছিল তাদের প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তিনি আরো বলেন, জেনারেল সোলাইমানি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের শিকার এবং তাকে নির্মমভাবে হত্যা করে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। 2020 সালের 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানিকে বহনকারী গাড়ির ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন সন্ত্রাসী সেনারা। এতে কোনো সন্দেহ নেই যে আন্তর্জাতিক আইনের মানমর্যাদা রক্ষার স্বার্থেই আমেরিকার ওই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার করা জরুরি। পর্যবেক্ষকরা বলছেন, মার্কিন স্বেচ্ছাচারী আচরণের মতো জাতিসংঘের আচরণেরও পরস্পর বিরোধিতার বহু নজির রয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসও সোলাইমানিকে হত্যার ঘটনায় কেবল দুঃখ প্রকাশ করে এ ব্যাপারে জাতিসংঘের দায়িত্বের বিষয়টি কৌশলে এড়িয়ে যান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতার আভান্সি জেনারেল সোলাইমানিকে হত্যা করে উল্টো ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযোগের জবাবে বলেছেন, বিশ্ব জনমতকে ধোকা দেয়া এবং নিজের অপরাধী কর্মকাণ্ড আড়াল করার জন্যই আমেরিকা এসব অভিযোগ করছে। যাই হোক, এসব কারণে জেনেভায় ইরানের প্রতিনিধি ইসমাইল বাকায়ে হামানে মার্কিন অপরাধ যজ্ঞের বিচার করার আহ্বান জানিয়েছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদে জানিয়েছেন, দেশে চলমান টিকাদান কার্যক্রম শেষ হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এদিকে আজ দেশে পৌঁছেছে 45 লাখ ডোজ করোনার টিকা। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জানিয়েছেন, দেশে চলমান টিকাদান কার্যক্রম শেষ হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আজ শনিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী অনুষ্ঠানে এক বক্তব্যে তিনি একথা বলেন।
স্কুল কলেজ খোলার ব্যাপারে কথা উঠেছে, কিন্তু যাদের ছোট ছোট ছেলে মেয়ে বা সন্তানরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়, সেই বাবা মাই কিন্তু চান না তাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে। তবে এটা নিয়ে সব থেকে বেশি সোচ্চার যাদের ছেলেমেয়েরা স্কুলে যায় না, পড়েই না, পড়ার মতো ছেলেমেয়ে নাই, তারাই বেশি কথা বলে। আমরা ইতিমধ্যে শিক্ষকদের টিকা দিয়েছি, আমরা ছাত্রদের টিকা কিন্তু আপনি জানেন মাননীয় স্পিকার একটু ক্ষতি হচ্ছে, কিন্তু এই টিকা দিয়ে পরেই আমরা কিন্তু সকল স্কুলগুলি খুলে দেব।
এ সময় তিনি আরো বলেন, ভ্যাকসিন এসেছে চীন ও যুক্তরাষ্ট্র থেকে, যত টাকা লাগে দেয়া হবে, আরো টিকা নিয়ে আসা হবে দেশে, সব দেশের সঙ্গেই যোগাযোগ করা হচ্ছে, দেশের 80% মানুষকে বিনামূল্যে করোনা টিকার আওতায় নিয়ে আসা হবে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ঈদ উল ফিতরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানুষ গ্রামে গিয়েছিল বলেই করোনা সংক্রমণ এতটা বেড়েছে, গত ঈদে নিষেধ করা সত্ত্বেও মানুষ বাড়ি গিয়েছিল, তখন সরকারের কথা শুনলে এখন হয়তো পরিস্থিতি এতটা খারাপ হতো না, এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র করোনা ভাইরাসের টিকা বিতরণ কর্মসূচি কোভ্যাক্সের সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে মডার্নার 25 লাখ ডোজ এবং চীনের কাছ থেকে বাণিজ্যিকভাবে কেনা সিনোফার্মের 20 লাখ ডোজ টিকা আজ ঢাকায় এসে পৌঁছেছে। এদিকে গত রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের জানান,
আমাদের ভ্যাকসিন কার্যক্রম আপনারা জানেন যে অল্প অল্প করে চলছিল, এখন এটা বেগবান হবে এবং অল্প দিনের মধ্যেই আমরা আমাদের ভ্যাকসিন কার্যক্রম আবারও শুরু করতে পারব।
এদিকে আজ সকালে জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের তীব্র সমালোচনার মুখে পড়েন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সরকারি হাসপাতালে অক্সিজেন সংকটের কারণে গতকাল সাতক্ষীরা ও বগুড়ায় বেশ কয়েকজন করোনা রোগী মারা যাবার ঘটনায় পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে মন্ত্রী ও মন্ত্রণালয়ের সমালোচনা করেন বিরোধী দলের সদস্যরা।
প্রতিবেদনটি শুনলেন, এর সঙ্গে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতাবন্ধুর, এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইরানে পালিত হচ্ছে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের যাত্রীবাহী বিমান ধ্বংস হওয়ার 33তম বার্ষিকী, সাগরে ফুল ছিটিয়ে স্বজনদের প্রতি শ্রদ্ধা। ইহুদিদেরকেও ইসরায়েল জিম্মি করে রেখেছে বলে তেহরানের মন্তব্য। জর্দান নদীর পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় 150 ফিলিস্তিনি আহত। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে শতাধিক রোগীর মৃত্যু। চিকিৎসার খরচ না থাকে করোনা রোগীর আত্মহত্যা। সারা দেশে চলছে কঠোর লকডাউন। এবং ফ্রান্স থেকে রাফায়েল যুদ্ধ বিমান কেনার চুক্তির তদন্তের দাবি জানাল ভারতের কংগ্রেস। রাফায়েল কেলেঙ্কারি থেকে বিজেপি রক্ষা পাবে না বলে মন্তব্য। তো শ্রোতাবন্ধুরা, আজ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।